বলেন খোদা কোরআনে ইকরা বিসমি পড়ো মহান খোদার নামে বলেন খোদা কোরআনে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের পবিত্র মাহে রমজানের আপনাদের প্রিয় আয়োজন কোরআনের ধ্বনি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র রমজান মাসে আমাদের কণ্ঠকে কোরআনের সুরে সাজানোর চেষ্টা করছি। আমরা গত পর্বে সূরা ইয়াসিন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা এমন এক মহামান্বিত সূরা নিয়ে আলোচনা শুনব, তেলাওয়াত সহিশুদ্ধ করার চেষ্টা করব, যে সূরার তেলাওয়াতকারীর জন্য দুনিয়া ও আখিরাতে সূরাটি নূরের পথ প্রদর্শক হবে। আসুন আমরা এই সূরার তেলাওয়াত শিখার দিকে অগ্রসর হওয়ার আগে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার একটি বিশেষ ফজিলত শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া, অর্থাৎ তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম আলাইয়া, বলেন নিশ্চয় আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা মাগফিরাতুন লিযুনুবিকুম, তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের গুনাহ মাফ করানোর আশায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার মহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা তেলাওয়াত শেখার আগে যে সূরাটি নিয়ে আমরা আজকে আলোচনা শুনব, সূরা কাহফ, এই সূরার কিছু তথ্য, এই সূরার পরিচিতি জেনে নিই। কিতাবের মধ্যে আসছে এই সূরাটি হচ্ছে একটি মক্কি সূরা। এই সূরাটি মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে আর এই সূরার মধ্যে ১২টি রুকু, ১১০টি আয়াত রয়েছে। আরও বলা হচ্ছে এই সূরার নামকরণ হয়েছে কাহফ শব্দ দিয়ে। বলা হচ্ছে কাহফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি গুহা। তো এই সূরাটির নাম সূরা কাহফ কেন রাখা হয়েছে? বলা হচ্ছে এই সূরার ৯-২৬ নম্বর আয়াতের মধ্যে আসহাবে কাহফ, পাহাড়ি গুহাবাসী, এমন কিছু আল্লাহ তাআলার বান্দাদের নিয়ে আলোচনা করা হয়েছে যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, যাদেরকে আমরা আল্লাহর ওলি নামে চিনে থাকি। তো ৯-২৬ নম্বর আয়াতে এই সমস্ত আল্লাহর ওলিদের আলোচনা করার কারণে আসহাবে কাহফ এর দিকে নিসবত করে লক্ষ্য রেখে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা কাহফ নামে। তো এই সূরাটি আমরা কেন প্রতিদিন অথবা অন্তত প্রতি জুমায় তেলাওয়াত কেন করব, এর ফজিলত কী, এর কারণটা কী, আমরা একটু হাদিস মোবারকা বাণী থেকে আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে এই সূরা তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, অর্থাৎ বিশেষ প্রশান্তি অবতীর্ণ হয়, যে প্রশান্তি পশু পাখিরাও পর্যন্ত অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সূরার প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে, কি করবে, হিফজ করবে, ইয়াদ করবে, মুখস্থ করে নেবে, সে শেষ জামানার আখেরি সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। আল্লাহু আকবার। আরও শুনি, বলা হচ্ছে জুমার দিন এই সূরাটি পাঠ করলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পাঠকারীর জন্য আসমানের নূরের আলো প্রজ্বলিত থাকবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখেন এই সূরা তেলাওয়াত করার কত ফজিলত, কত গুরুত্ব রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো যে সূরার এত গুরুত্ব রয়েছে, এত ফজিলত রয়েছে, এই সূরাটি তেলাওয়াত করলে যে এত মর্যাদা পাওয়া যায়, তা আমরা কি এই সূরাটি অশুদ্ধ করে ভুল করে সঠিকভাবে কি তেলাওয়াত করা এটা উচিত হবে? না, কখনো এই সূরাটি আমরা তেলাওয়াত অশুদ্ধ করার মাধ্যমে আমরা সওয়াব অর্জনের বিপরীতে আল্লাহ তাআলা না করুক গুনাহ অর্জন কখনো করতে চাই না। তো আসুন আমরা গুনাহ অর্জনের পরিবর্তে এই সূরা তেলাওয়াত করার মাধ্যমে যেন আমরা আল্লাহর পক্ষ থেকে সাকিনা, বিশেষ রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফজিলত আমরা শুনেছি এগুলো যেন পেয়ে যাই। আসুন আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করে আমরা আজকের সূরাটি সঠিকভাবে সহিভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করি। হ্যাঁ, এই সূরাটি তেলাওয়াত এভাবে করব যেন শুধুমাত্র এই সূরা নয়, শুধুমাত্র এই সূরার কিছু আয়াত আমরা সহিশুদ্ধ করব না, বরং পুরো কোরআন কীভাবে সহিশুদ্ধ করতে পারবো সেভাবে আমরা আজকের এই সূরার প্রথম কিছু আয়াত সহিশুদ্ধ করার চেষ্টারত থাকবো ইনশা আল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করি, সবাই মনোযোগ দিয়ে সম্ভব হলে কোরআন নিয়ে নিন, এরপরেই বসুন। আমরা প্রথমে তাউজ তাসমিয়া পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী আয়াত থেকে আমরা লক্ষ্য করি, আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। দেখেন আমরা এতটুকু পড়েছি, প্রথমে এখানে আমরা থেমে গিয়েছি, যে আলোচনা আমরা গত পর্বেও করেছি, এখানে কোনো ওয়াকফের চিহ্ন নাই, থামার কোনো চিহ্ন নাই, কিন্তু আমরা থেমে গিয়েছি। তো এখানে যদি এরকম কোনো ওয়াকফের চিহ্ন না থাকার পরেও থামা হয়, তাহলে নিয়ম হচ্ছে পূর্ববর্তী একটা শব্দকে পুনরাবৃত্তি করে তেলাওয়াত করা, যেটাকে তাজবিদের ভাষায় ইয়াদা বলা হয়। তো আমরা পূর্ববর্তী থেকে পাঠ করব, যেমন আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। দেখেন এখানে ওয়াকফের চিহ্ন আছে, তবে এখানে সিন কাফ তা হা রয়েছে, যেটাকে তাজবিদের ভাষায় সাক্তা বলা হয়। সাক্তা কাকে বলা হয়? কিতাবের মধ্যে আসছে আওয়াজ বন্ধ করে দিয়ে, শ্বাস বন্ধ না রেখে, শ্বাস চলমান থাকবে এবং সামনের দিকে অগ্রসর হওয়াকে সাক্তা বলা হয়। আবার বলি, আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে, শ্বাস চলমান রেখে, সামনের দিকে পড়াকে সাক্তা বলা হয়। বুঝে আসছে? এখানে ওয়াকফের চিহ্ন আছে, সাথে সাথে সাক্তা আছে, তাহলে এখানে সাক্তা কীভাবে করব? এখানে থেমে যাব, অর্থাৎ আওয়াজ থামিয়ে ফেলব আমরা, কিন্তু শ্বাস থামাবো না, শ্বাসটা চলমান রেখে আমরা পরবর্তী আয়াতে চলে যাব। বুঝে আসছে? তো এইভাবে পড়াটাকে বলা হয় সাক্তা। এরপর আমরা এই আয়াতের মধ্যে আর কী কী তাজবিদের কায়দা আছে একটু লক্ষ্য করি। এখানে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী, এটা হচ্ছে ইয়া মাদ্ধা, ইয়া মাদ্দার পরে একটা হামজা চরা আসছে, যার আলোচনা আমরা গত পর্বে শুনেছি, আবার শোনাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি। তো বলা হচ্ছে যখন হুরুফে মাদ্ধার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসে, তখন এটা মধ্যে মুনফাসিল হয়। তো আমরা এখানে এক আলিফের পরিবর্তে বেশি করে টানব, বেশি দীর্ঘ করে এখানে টানব। এরপর আরেকটু লক্ষ্য করেন, এখানে খাড়া হারকত আসছে, তো খাড়া হারকতকে আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট করে এক আলিফ টেনে পড়তে হবে, এরপর বার মধ্যে সাকিন হয়েছে। তো আমরা জানি হরফে কলকালা পাঁচটি, তো হরফের কলকালা যখন পাঁচটি হয়ে গিয়েছে, হরফে কলকালা হইলে কী করতে হয়? আমরা জানি হরফে কলকালার মধ্যে ওই হরফটাকে কম্পন সৃষ্টি করে প্রতিধ্বনি করেই তেলাওয়াত করতে হয়। আলা আবে আবে দিহিল কিতাবা ওয়ালাম কিতাবা, খাড়া হারকত এক আলিফ টানতে হবে। ওয়ালাম ইয়াজআল, মিমসাকিন চলে আসছে, মিমসাকিন আসছে মানে এখানে ইদগামে সাফাবি হয় মিমসাকিনের পরে মিম আসলে, ইখফা ইশাফাবি হয় মিম সাকিনের বা আসলে, যদি বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসে তখন হয় ইজহার ইশাফাবি। দেখেন এখানে মিম সাকিনের আসছে কোন বর্ণ? ইয়া, তার মানে বাও আসে নাই মিমও আসে নাই, তাহলে এখানে কোন কায়দা হবে? মিম সাকিনের, মিম সাকিনের ইজহার ইশাফাবি হবে। মাশাআল্লাহ আপনি ধরতে পেরেছেন। এরপর লক্ষ্য করেন হরফে কলকালা আবার চলে আসছে। আমরা জানি হরফে কলকালা পাঁচটি, কী কী বলেন? একটু নিজে নিজে বলার চেষ্টা করেন। আমরা জানি, আমরা কোরআন শিকার আসর অনুষ্ঠানের মধ্যে পড়েছি, গত পর্বেও শুনেছি। বলেন কয়টা? পাঁচটা। কী কী? অফ, প, বা, জিম, দাল। তো হরফে কলকালা যখন সাকিন যুক্ত হবে তখন এটাকে কম্পন সৃষ্টি করে প্রতিধ্বনি করে পড়তে হবে। এরপর দেখেন এতটুকুই, তা আমরা এখানে সাক্তা পড়বো, ঠিক আছে? আমরা পুরো আয়াতটা আরেকবার পড়ার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহ।
আমরা হার মধ্যে থেমেছি। আমরা জানি যখন হা এর মধ্যে বা যে কোনো বর্ণের মধ্যে হারকাত থাকবে, দুই জের দুই পেশ থাকবে, তখন এটাকে থামার সময় সাকিন করে দিতে হয়। আমরা এখানে উল্টা পেশ ছিল, কিন্তু আমরা যখন এখানে থেমে গিয়েছি এই উল্টা পেশেটা হা সাকিনে পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে এখানে ওয়ালাম ইয়াজআল্লাহু থামলে হবে না, থামলে কী হবে? ওয়ালাম ইয়াজআল্লাহ। বুঝে আসছে? আচ্ছা, এখন দেখেন যেখানে একটা আরেকটা কায়দা আমি ছেড়ে এসেছি, এখানে ইখফার কায়দা এসেছে। আমরা জানি নুন সাকিন, এই দেখেন নুন সাকিন, নুন সাকিন কাকে বলা হয়? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়, অথবা তানবিন। নুন সাকিন ও তানবিনের কায়দা বা পড়ার নিয়ম চারটি আমরা সবাই জানি না? কি কি বলেন একটু বলেন। হ্যাঁ, মাশাল্লাহ, ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব। এখানে দেখেন নুন সাকিন পরে জা আসছে, জাটা কিসের বর্ণ একটু চিন্তা করি আমরা। ইখফার কয়টি হরফ ছিল, কয়টি বর্ণ? পনেরোটি। তো পনেরোটি বর্ণ থেকে যদি যে কোনো একটা বর্ণ নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে এটা কোন কায়দা হবে? ইখফার কায়দা হবে, ইখফারের নিয়ম হবে। এখানে আমরা গুণনা করে পড়ব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। এখানে দেখেন আমরা এখন এতটুকু পড়েছিলাম না, লাহু পর্যন্ত। এখানে থামার চিহ্ন নাই, আমরা ইয়াদা করব, পুনরাবৃত্তি করব। আমরা করি এখান থেকে
ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুনযিরা বাসা।
দেখেন আমি এখানে সাক্তা করেছি, সাক্তা কি বলেছিলাম? এখনই বলেছিলাম কিছুক্ষণ পড়বে না। সাক্তা কাকে বলা হয়? সাক্তা যেখানে হবে এখানে আমরা আওয়াজ বন্ধ রেখে, শ্বাস চলমান রেখে, সামনের দিকে পড়াকে সাক্তা বলা হয়। এখানে আমি আওয়াজ বন্ধ করেছিলাম কিন্তু শ্বাস বন্ধ করিনি, তো এই দিকে পড়ে নিয়েছি, এই বা সা পর্যন্ত পড়েছি না, তাহলে এটাকেই কী বলা হয়? সাক্তা বলা হয়। সাক্তাটা আমি আরেকবার পড়ছি, সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, সম্ভব হলে কোরআনুল কারিমে দেখুন অথবা স্ক্রিনে দেখুন, স্ক্রিন দিকে লক্ষ্য করুন।
ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুনযিরা বাসা।
এখানে কায়দা কি আসছে একটু লক্ষ্য করে আমরা, লিয়ুন নুন সাকিন চলে আসছে, নুন সাকিন পরে জাল আসছে। হ্যাঁ, এটা কী হয়েছে বলেন? আমরা উপরের লাইনে পড়েছি, বলেন নুন সাকিনের পরে জাল আসলে জালটা নুন সাকিন তানবিনের চারটা নিয়ম থেকে কোন নিয়মের মধ্যে পড়েছে বলেন? চেষ্টা করেন একটু, এটা হবে ইখফা। মাশাআল্লাহ, এখানে হবে ইখফা হওয়ার কারণে এখানে কী হবে? গুন্না হবে। বোঝা আসছে? এরপর এখানে হামজা সাকিন আসছে, হামজা সাকিন আমরা কী করে পড়তে হয়? হামজা সাকিনকে সব সময় ধাক্কা দিয়ে পড়তে হয়, বা বা। আচ্ছা, এখানে সিন দুই জবর সান আসছে না, তো দু জবরে যদি আমি এখানে থেমে গিয়েছি, দু জবরে যদি থামে তো নিয়ম হচ্ছে তাজবিদের ওই দুই জবরকে এক জবর করে, এক আলিফ পরিমাণ দীর্ঘ করে টেনেই থামতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন নাই, থামার কোনো চিহ্ন নাই, সেহেতু আমরা এ আদা করব, পুনরাবৃত্তি করব, ঠিক আছে? দেখেন
বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনীন। المؤمنين الذين يعملون الصالحات.
ما شاء الله. দেখেন লক্ষ্য করেন আমরা কি কি পড়েছি এখানের মধ্যে, বাসান থেকে আমরা সালেহাত পর্যন্ত পড়েছি। এখানের মধ্যে কি কি কায়দা আছে আমরা তাজবিদের এগুলো একটু লক্ষ্য করি। দেখেন এই তানবিন না, এটা দু জবর, এটা তানবিন। দুই জবর হলে কি তানবিন, দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় আমরা সবাই জানি, বলেন তানবিন বলা হয়। তানবিন অথবা নুনসাকিন পড়ার চারটা নিয়ম রয়েছে, অর্থাৎ তানবিন যখন আসবে অথবা নুনসাকিন যখন আসবে এটাকে চারভাবে পড়া যায়, চার পদ্ধতিতে পড়া যায়। তো এক পদ্ধতির নাম হচ্ছে ইখফা, এক পদ্ধতির নাম হচ্ছে ইজহার, আরেক পদ্ধতির নাম হচ্ছে ইদগাম, আরেক পদ্ধতির নাম হচ্ছে ইকলাব। এখানে দেখেন তানবিন, তানবিনের মধ্যে শিন আসছে তানবিনের পরে। তো ইখফা নিয়মটি পড়ার জন্য কিছু শব্দ আছে, ইখফার 15টি হরফ আছে। যদি তানবিন বা নুন সাকিনের পরে যদি ইখফার ওই 15 বর্ণ থেকে যে কোনো বর্ণ চলে আসে তখন ওইটাকে ইখফার পদ্ধতিতে পড়ব। আর ইজহারের 6টি বর্ণ রয়েছে, যদি নুন সাকিন বা তানবিনের পরে ওই 6টি বর্ণ থেকে যে কোনো বর্ণ চলে আসে তখন ওইটাকে আমরা ইজহার বা গুণা না করে পড়ব। ঠিক তদ্রুপ এরকম ইদগামের বর্ণ রয়েছে, তারপর ইকলাবের বর্ণ রয়েছে, যদি ওই বর্ণ অনুযায়ী আমরা এখানে কখন কোন সময় কীভাবে পড়বো এটা আমরা নির্ধারণ করবো, বুঝে আসছে? তো এখানে দেখেন আমরা কী নির্ধারণ করবো, এখানে তানবিনের পরে শিন আসছে, তা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো ইখফা পদ্ধতিতে পড়ার 15টি বর্ণ ছিল। হ্যাঁ, 15টি বর্ণের মধ্যে একটা বর্ণ হচ্ছে শিন, তো এখানে যেহেতু শিন চলে আসছে সেহেতু আমরা এটা কোন পদ্ধতিতে পড়বো, ইখফার পদ্ধতিতে পড়বো, গুণা করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এরপর লক্ষ্য করেন আবার পরবর্তী একটা শব্দের মধ্যে তানবিন আসছে। তো তানবিনের পর আমরা একটু লক্ষ্য করি কী আসছে, দেখেন মিম। আমরা একটু একটু যদি চিন্তা করি মিম এটা কিসের বর্ণ, ইখফার, ইজহারের না ঈদগাম, হ্যাঁ ঈদগামের। আচ্ছা, ঈদগামকে আবার দুই ভাগ করা হয়েছে, ঈদগামে বা গুণনা, ঈদগামে বে গুণনা, অর্থাৎ ঈদগাম করবো গুণনার সাথে আর একটা ঈদগাম করবো গুণনা ছাড়া। এখানে দেখেন আমরা জানি ঈদগামে বা গুণনার বর্ণ হচ্ছে চারটি, ইয়া মিম ওয়াও নুন। তাহলে আপনি ধরে ফেলেছেন এখানে আমরা গুণনার সাথে ঈদগাম করবো না গুণনা ছাড়া ঈদগাম করবো, একটু বলেন চিন্তা করেন। হ্যাঁ, এখানে আমরা গুণনা সহ ঈদগাম করবো, আর গুণনা ছাড়া ঈদগামের বর্ণ হচ্ছে দুইটি, কী কী, র লাম, বুঝে আসছে? এখানে আমরা গুণনা সহ ঈদগাম করবো। এরপর দেখেন আবার নুন সাকিন আসছে, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম চারটি এগুলোই আলোচনা হচ্ছে। তো নুন সাকিন আসছে এখন, এদিকে তানবিন এদিকে নুন সাকিন, তো নুন সাকিন পর লাম আসছে, তার মানে এখানে কী হয়েছে, এখানে ঈদগাম হয়েছে। ঈদগাম দুইভাবে পড়া যায়, কী কী, ঈদগামে বা গুণনা, ঈদগামে বে গুণনা। হ্যাঁ, এখানে দেখেন নুন সাকিন পরে কী আসছে, ইয়ামি ওয়াও নুন কি আসছে, না আসে নাই। রলাম থেকে কোনো বর্ণ আসছে, হ্যাঁ আসছে। যদি রলাম থেকে কোনো হরফ আসে এখানে কী হয়, ঈদগামে বে গুণনা, গুণনা ছাড়া ঈদগাম করতে হয়, মাশা আল্লাহ। এখন দেখেন আবার নুন সাকিন আসছে না, তো নুন সাকিন পর হা আসছে, যেটাকে হরুফে হলকি বলা হয়। হরুফে হলকি থেকে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনের চারটা নিয়ম থেকে একটা নিয়ম হচ্ছে এটা কি, ইজহার, অর্থাৎ গুণনা করব না। এরপর দেখেন এখানের মধ্যে ইয়া মাদ্দা হয়েছে, এটা আমরা একালিপ পরিমাণ দীর্ঘ করে পড়বো। এরপর আমরা এখানে পরে ওয়াও মাদ্দা হয়েছে, এটাও একালিপ পরিমাণ দীর্ঘ করে পড়বো। এরপর এখানে আমরা থেমে গিয়েছি, তাতে জেড ছিল, এখানে আমরা সাকিন করে থেমেছি, কেন, কোনো বর্ণে হারকাত থাকলে দুই জের দুই পেশ থাকলে ওই বর্ণাটাকে আমরা ওয়াকফ করার সময় সাকিন করে থেমে যাব, ওয়াকফ করব, ঠিক আছে? তা আমরা আবার পড়ছি, এরপর আমরা আয়াতের পরবর্তী অংশ তেলাওয়াত করব, ঠিক আছে? দেখেন
بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ
ما شاء الله দেখেন আমরা এখানে আবার থেমে গিয়েছি, ওলা কায়দা সব বোঝানো হয়েছে, আপনারাও বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আমরা এখানেও যেহেতু ওয়াকফের কোনো চিহ্ন নাই সেটা আমরা পূর্ববর্তী একটা শব্দ থেকে পুনরাবৃত্তি করব।
يعملون الصالحات أن لهم أجرا حسنا.
দেখেন এখানের মধ্যে এতটুকু তো বোঝা হয়ে গিয়েছে, নুন অথবা মিমের মধ্যে যদি তাসদিদ হয়, যেটাকে নুনে মুসাদ্দাত মিমে মুসাদ্দাত হয়, তা আমরা জানি সবসময় ওগুলাকে গুণনা করতে হয় একালিক পরিমাণ, তা আমরা এই জন্য এখানে গুণনা করেছি। এরপর মিম সাকিন আসছে, মিম সাকিনের পর হামজা আসছে, তো মিম সাকিনের পর যদি বা মিম ব্যতীত অন্য কোনো বর্ণা চলে আসে তখন ওইটাকে ইজহারে সাফাবি হয়, গুণনা ছাড়া পড়তে হয়। আজে কী হয়েছে বলেন? পূর্বেও পড়েছি, আগে অনেকবার পড়েছি কোরআন শিকার আসর অনুষ্ঠান সহ। এখানে কী হয়েছে একটু বলেন, বলেন একটু চিন্তা করেন। এখানে কলকলা হয়েছে, আওয়াজটা প্রতিধ্বনি হবে, হ্যাঁ কম্পন সৃষ্টি হবে। আজে রন আবার তানবিন আসছে, আমরা তানবিন উন্নসাকিনের কায়দা আমরা পড়ছি, এখানে তানবিনের পর হা আসছে, হরুফ হল কী হবে তাইলে? হরুফ হলকে আসলে নুনসাকিন বা তানবিনের পরে ইজাহার হয়, গুণনা করা যাবে না। আবার এখানে দুই জবর আছে, তো দুই জবর থাকলে থামার ক্ষেত্রে এটা যেহেতু ওয়াকফের তাম আয়াত পরিপূর্ণ তো হয়েছে, এখানে আমরা থামছি, এখানে থামার ক্ষেত্রে আমরা কীভাবে থামবো? একালি পরিমাণ দীর্ঘ করে থামবো, বুঝে আসছে মাশাল্লাহ। আমরা এখন এই দুইটা আয়াত পড়েছি না, তো দুইটা আয়াত আমরা পরিপূর্ণ আবার পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা সবাই একটু লক্ষ্য করেন।
بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين مِنَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
আমার প্রাণ প্রিয় ইসলাম ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ সূরা কাহফ থেকে শুধুমাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি, এবং ওই দুইটি আয়াতের মধ্যে তাজবিদের যত তাজবিদ এর নিয়ম কানুন আসছে আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এই নিয়ম কানুন এগুলো এই জন্যই আলোচনা করা হচ্ছে যেন আমরা এর ভিত্তিতে এই পরিপূর্ণ সূরা নয় বরং পুরো কোরআন যেন সঠিকভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারি, এটার চেষ্টায় থাকব। পুরো সূরা এবং পুরো কোরআনকে এভাবে সঠিকভাবে তেলাওয়াত করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আগামী পর্ব ইনশাআল্লাহুল করিম অন্য একটি সূরার ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, এবং রমজানের গুণামুক্ত হয়ে রমজানের রোজা সঠিকভাবে আদায়ের মাধ্যমে আমরা রমজানকে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন খোদা কোরআনে ইকরা বিসমি, পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে।